বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 23 নভেম্বর, 8 অগ্রহায়ণ এবং ফার্সি 2 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার প্রতি বুলগেরিয়ার সমর্থন এবং আমেরিকার প্রতিক্রিয়া নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশের খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দিতে আইনমন্ত্রীর কাছে আইনজীবীদের আবেদন সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ, নিয়মিত পরিবেশনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে, গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, আমেরিকাকে বাস্তবতা মেনে নিয়ে পরমাণু সমঝোতার সমস্ত শর্ত পূরণ করতে হবে বলেছে ইরান। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৌদিতে অস্ত্র পাঠাচ্ছে ইতালি, জানিয়েছে দেশটির সম্মিলিত শ্রমিক ইউনিয়ন। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে 71 জন সাংস্কৃতিক ব্যক্তির বিবৃতি, আইনজীবীদের স্মারকলিপি। এবং আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে গোটা বিশ্ব, পাকিস্তানি পত্রিকার মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রধান পরমাণু আলোচক আলি বাকিরি কানি বলেছেন, আমেরিকাকে বাস্তবতা মেনে নিতে হবে এবং 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতার সমস্ত ধারা ও শর্ত মেনে চলতে হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পরমাণু ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে, তার আগ মুহূর্তে ইরানের প্রধান আলোচক এ কথা বললেন। আগামী 29 নভেম্বর ভিয়েনায় ইরান ও 6 জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা অনুষ্ঠানের কথা রয়েছে। এবারের সংলাপে ইরানের উপর থেকে মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। আলি বাকিরি কানি বলেন, আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোকে তাদের সদিচ্ছার প্রমাণ দিতে হবে যে 2015 সালে পরমাণু সমঝোতায় যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো তারা মেনে চলতে প্রস্তুত। কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইরানি আলোচক। গতকাল তাঁর ওই সাক্ষাৎকার আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আলি বাকিরি কানি বলেন, ইরান এখনই পরমাণু কর্মসূচিতে কোনো সীমাবদ্ধতা আরোপ করবে না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, তিনি তেহরান সফরে গিয়ে যে আলোচনা করেছেন তাতে ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য অভিন্ন ক্ষেত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্য নিয়ে আগামী 29 নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে আলোচনা অনুষ্ঠানের কথা রয়েছে তার আগে তিনি এ বক্তব্য দিলেন। ইরানের আণবিক শক্তি সংস্থা বা IAEA-র প্রধান মোহাম্মদ ইসমাইলের সঙ্গে আজ এক যৌথ সংবাদ সম্মেলনে গ্রোসি বলেন, বেশ কিছু ইস্যুতে অবস্থান পরিষ্কার করার জন্য আমরা যৌথ তৎপরতা অব্যাহত রাখতে সম্মত হয়েছি। আমরা ইরান সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য সংলাপ অব্যাহত রাখতেও সম্মত হয়েছে। গ্রোসি বলেন, তেহরানে আমার কর্মকাণ্ড বেড়েছে, অভিন্ন একটি ক্ষেত্র তৈরির জন্য আমরা লাগাতার সংলাপ চালিয়ে যাব, এ নিয়ে আমরা কঠোর পরিশ্রম করছি। সংবাদ সম্মেলনে ইসমাইলি বলেন, IAEA স্বীকার করেছে যে ইরানের পরমাণু কর্মসূচি অন্য কোনো দিকে মোড় নেয়নি। তিনি আরও বলেন, ইরান তার পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সমর্থন বন্ধ করার লক্ষ্য নিয়ে পশ্চিমা দেশগুলো সন্ত্রাসী আখ্যাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই নীতির প্রাথমিক লক্ষ্য হচ্ছে পশ্চিমা সুশীল সমাজের লোকজন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া পোস্টে একথা বলেছেন। তিনি বলেন, পশ্চিমারা তাদের লক্ষ্য অর্জনের জন্য ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়াকে অপরাধ হিসেবে তুলে ধরছে। তিনি বলেন, যে সমস্ত সংগঠন ইসরায়েলি বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, পশ্চিমা এই নীতির মূল লক্ষ্য তারা নয়, বরং এর মূল লক্ষ্যবস্তু হচ্ছে পশ্চিমা সুশীল সমাজ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধকামী সংগঠন হামাসকে সমর্থন করা আইনগত অপরাধ বলে ব্রিটিশ সরকার সম্প্রতি সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর সমালোচনা এবং নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন। তাঁরই পোস্ট ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ মুছে ফেলেছে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এইসব কথা বললেন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৌদি আরবে অস্ত্র পাঠানো অব্যাহত রেখেছে ইতালি। দেশটির স্বায়ত্তশাসিত বন্দর শ্রমিকদের সম্মিলিত ইউনিয়ন এই তথ্য জানিয়েছে। সংগঠনটি বলেছে, ট্যাঙ্ক, হেলিকপ্টার এবং অন্যান্য অস্ত্র ভর্তি কয়েকটি কার্গো জাহাজ ইতালির বন্দর থেকে সৌদি আরবের দিকে রওনা হয়েছে। স্থানীয় বন্দর আইন এবং সংবিধান লঙ্ঘন করে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম সৌদি আরবে পাঠানো হচ্ছে বলে সংগঠনটি জানায়। দারিদ্র পীড়িত ইয়েমেনের সামরিক আগ্রাসনের মাধ্যমে হাজার হাজার মানুষ হত্যা করার অপরাধে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করে চলতি বছরের জানুয়ারি মাসে ইতালি একটি আইন পাশ করেছিল, কিন্তু সংযুক্ত আরব আমিরাত হুমকি দিয়ে বলেছিল, যদি এই আইন বাতিল করা না হয় তাহলে আমিরাতের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে ইতালির যুদ্ধবিমান এবং হেলিকপ্টার প্রত্যাহার করে নিতে হবে। এরপর গত জুন মাসে ইতালি বেশ কিছু সীমাবদ্ধতা শিথিল করে। ইতালির বন্দর শ্রমিকরা বলছেন, সম্প্রতি জেনোয়া বন্দর দিয়ে মার্কিন নির্মিত ট্যাঙ্ক সৌদি আরবে পাঠানো হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন বাংলাদেশ ও ভারতের শর্টে 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি মেনে নিতে 48 ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে শিক্ষার্থীরা আজ বিকেলে রাজপথ ছেড়ে গেছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া বা হাফ পাস দাবি মেনে নিতে 48 ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে শিক্ষার্থীরা আজ অপরাহ্নে রাজপথ ছেড়ে যায়। টানা কয়েকদিনের মতো আজ মঙ্গলবারও গণপরিবহনের হাফ পাসের দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর রাস্তায় নামেন। এ সময় তাদের স্লোগান ছিল, হাফ পাস আমার অধিকার নয় কোনো আবদার। গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির দাবিতে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ডাকা আন্দোলনে আজ হামলার ঘটনাও ঘটেছে। আজ মঙ্গলবার বেলা 1:30টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির শেষ পর্যায়ে 2 দফায় শিক্ষার্থীদের উপরে হামলা হয়। প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার শিক্ষার্থীদের অভিযোগ, কর্মসূচির শেষ পর্যায়ে সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেটের মোড় ঘুরে ফের সায়েন্স ল্যাব পর্যন্ত একটি মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এই মিছিলে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ তুলে হামলা চালায়। শিক্ষার্থীরা বলছে, প্রথম দফা হামলার পর সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে শিক্ষার্থীরা জড়ো হলে তাদের উপরে আরেক দফা হামলা করে ছাত্রলীগ। আর এই হামলার সময় রাস্তায় স্কুল কলেজের পোশাক পরা সব শিক্ষার্থীকেই মারধর করা হয়। আর হামলার পর জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে তারা ঢাকা কলেজের ভেতরে চলে যান। এদিকে হাফ পাসের দাবিতে চলমান আন্দোলন থেকে পুলিশের উপস্থিতিতে আইডিয়াল কলেজের এক ছাত্রকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা শর্তে মানবিক কারণে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন দেশের 71 জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আজ এক যুক্ত বিবৃতিতে এই অনুরোধ জানান তারা। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আহ্বায়ক হেলাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার অনুমতির জন্য আইনমন্ত্রী আনিসুল হককে স্মারকলিপি দিয়েছেন বিএনপি পন্থী আইনজীবীদের একটি প্রতিনিধি দল। আজ দুপুরে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন অ্যাডভোকেট ফজলুর রহমানের নেতৃত্বে 15 জন আইনজীবী। এ সময় আইনমন্ত্রী বলেন, স্মারকলিপি তারা পরীক্ষা করবেন এবং আলোচনা করে যথাসম্ভব গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা ব্রাত্য বসু ত্রিপুরার রাজ্য বিজেপিকে গুন্ডাবাহিনীর দল বলে আখ্যা দিয়েছেন। তিনি আজ এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। কলকাতা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত।
ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা ব্রাত্য বসু বলেছেন, ত্রিপুরা রাজ্য বিজেপি গুন্ডাবাহিনীর দল। তাদের কাছে আমার অনুরোধ, বিরোধী ও সাধারণ মানুষের উপর অত্যাচার না করে হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখাক বিজেপি। তিনি আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও বিজেপি নেত্রী প্রতিমা দেবীকে কটাক্ষ করে তৃণমূলের সিনিয়র নেতা ব্রাত্য বসু আজ বলেন,
এই রাজ্যের বিজেপি নেতৃত্ব শিশুমূলক নেতৃত্ব, অর্থাৎ মাথায় বসে আছে খোকা বিপ্লব আর খুকু প্রতিমা। এই খোকা খুকুর দল আসলে প্রধানত ডানপিটে হরমাত এবং বঞ্চাত, এইটা সুদীপ রায় বর্মন বলতে চেয়েছে। তা আমি বলছি যে যে কথা আমরা এতদিন ধরে বলে আসছিলাম সেই কথা আজকে সুদীপ রায় বর্মন উচ্চারণ করেছে। এখন আমার কাছে ত্রিপুরা রাজ্য বিজেপির কাছে অনুরোধ, এই বিরোধী দলের উপর গুলি না চালিয়ে, ফলস মামলা না দিয়ে, ঢিল না ছুড়ে, পাথর না ছুড়ে, বাহিনী দিয়ে অত্যাচার না করে, সাধারণ মানুষের উপর অত্যাচার না করে হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখান। তাহলে আমি বুঝবো যে এই যে আমরা বারবার করে বলছি আসলে ভিতর দল সন্ত্রস্ত হয়ে সন্ত্রাস করছে, তাহলে বুঝবে একটা মূলদ আছে।
অন্যদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিজেপির ভিতর থেকে বলছে এখানে উন্নয়নের সন্ত্রাস চলছে, সেখান থেকে আমাদের আবেদন আপনারা আসন্ন পৌর নির্বাচনে ভোট দিন, আপনি নীরব প্রতিবাদ করুন, চুপচাপ জোড়া ফুলে ভোট দিন। আজ ত্রিপুরার বিজেপি নেতা ও বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যে পৌরসভা নির্বাচনের আগে যে বিশৃঙ্খলা ও সহিংস ঘটনা ঘটছে তার তীব্র নিন্দা সহ দলীয় নেতৃত্বের কঠোর সমালোচনা করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। গোটা বিশ্ব অনানুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে পাকিস্তানি পত্রিকা এক্সপ্রেস। পত্রিকাটির সর্বশেষ সংখ্যায় প্রকাশিত এক মন্তব্যধর্মী প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক সমাজের কর্মতৎপরতা দেখে মনে হয় তারা আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে অনানুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। পত্রিকাটি লিখেছে, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর আচরণ প্রমাণ করছে যে তারা তালেবানের সঙ্গে নানাভাবে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু ঠিক এই মুহূর্তে কিছু বিষয় বিবেচনায় নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে চায় না। এক্সপ্রেস পত্রিকা আরও জানিয়েছে, পাকিস্তানের মতো কাতারও আফগানিস্তানকে একা ছেড়ে না দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে, আর আমেরিকার আচরণে মনে হচ্ছে দেশটি এই আহ্বানে সাড়া দিয়েছে। চলতি বছরের 15 আগস্ট অনেকটা বিনা রক্তপাতে গোটা আফগানিস্তানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। এরপর তারা সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার গঠন করে। জাতিসংঘ আবারও আফগানিস্তানের অর্থনৈতিক সংকটের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থা পতনের দ্বার প্রান্তে রয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছে যে আফগানিস্তানের ক্রেডিট মার্কেটে অনাদায়ী ঋণের পরিমাণ 2020 সালে যেখানে ছিল শতকরা 20% তা চলতি বছরের 57% এসে দাঁড়িয়েছে। ডুজারিক বলেন, জাতিসংঘের উন্নয়ন কার্যক্রম এক প্রতিবেদনে বলেছে, আফগানিস্তানের ব্যাংকগুলো থেকে গ্রাহকরা তাদের পুঁজি তুলে ফেলছেন, যা অব্যাহত থাকলে চলতি বছরের শেষ নাগাদ ব্যাংকে জনগণের গচ্ছিত অর্থ শতকরা 40% কমে যাবে। জাতিসংঘের এই মুখপাত্র বলেন, এখন পর্যন্ত আফগানিস্তানের জন্য সাহায্যের আবেদনে যে সাড়া পাওয়া গেছে তাতে $60,60,00,000 তহবিল সংগৃহীত হয়েছে এবং এই অর্থ দিয়ে আফগানিস্তানের 1,10,00,000 মানুষকে সেবার আওতায় আনা সম্ভব হবে। আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য আন্তর্জাতিক অর্থনৈতিক সমর্থন পাওয়ার বদলে ইসলামী প্রজাতন্ত্র ইরান নিষেধাজ্ঞার কবলে পড়ছে। ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য দুঃখ প্রকাশ করে একথা বলেছেন। আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকারের পতনের মধ্য দিয়ে তালেবান ক্ষমতায় আসার পর নতুন করে দেশটি থেকে বিপুল সংখ্যক শরণার্থী ইরানে আশ্রয় নিয়েছে। এই প্রেক্ষাপটে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা একথা বললেন। দক্ষিণ আয়ারল্যান্ড থেকে নির্বাচিত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মাইক ওয়ালেস আজ এক টুইটার পোস্টে বলেন, ইরান 36,00,000 আফগান শরণার্থীকে আশ্রয় দিচ্ছে, কিন্তু তুরস্কের মতো ইউরোপীয় ইউনিয়ন থেকে $100,00,000,000 পাচ্ছে না। আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসার পর নতুন করে 3,00,000 শরণার্থী ইরানে প্রবেশ করেছে, কিন্তু অর্থনৈতিক সমর্থন পাওয়ার পরিবর্তে দেশটি নিষেধাজ্ঞা পাচ্ছে। আফগান শরণার্থীদের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো রকমের চিন্তাভাবনা আছে কিনা তা নিয়ে ওয়ালেস সন্দেহ প্রকাশ করেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপথে। বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোমেন রাদেব সম্প্রতি ক্রিমিয়াকে রাশিয়ার ভূমি বলে মন্তব্য করায় এর প্রতিবাদ জানিয়েছে মার্কিন সরকার। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ সম্প্রতি ক্রিমিয়াকে রাশিয়ার ভূমি বলে মন্তব্য করার পর এর প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন সরকার। 2014 সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে নিজের সঙ্গে যুক্ত করে রাশিয়া। তবে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র রাশিয়ার এই অধিগ্রহণকে অবৈধ মনে করে। বুলগেরিয়ায় সম্প্রতি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন রাদেব। তিনি বলেন, ন্যাটো রাষ্ট্রগুলোর সঙ্গে বুলগেরিয়ার সুসম্পর্ক বজায় রয়েছে, তবে একই সঙ্গে তিনি রাশিয়ার সঙ্গেও সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। নির্বাচনের পূর্বে এক বিতর্কে রাদেব বলেন, ক্রিমিয়া এখন রাশিয়ার অংশ। তিনি ইইউকে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করার আহ্বান জানান। একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞারও সমালোচনা করেন তিনি। তার ধারণা, এই নিষেধাজ্ঞা একদমই কাজ করছে না, যদিও মার্কিন দূতাবাস এমন বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, G7, ইইউ ও ন্যাটো রাষ্ট্রগুলোর অবস্থান এক্ষেত্রে অভিন্ন ও স্পষ্ট। রাশিয়া সেখানে আগ্রাসন চালালেও ক্রিমিয়া ইউক্রেনের অংশ। রাদেভ যখন ক্রিমিয়া ইস্যুতে প্রথম তার মন্তব্যটি করেন, তখন ইউক্রেন থেকেও এর প্রতিবাদ জানানো হয়। বুলগেরিয়ার প্রেসিডেন্ট ক্রিমিয়াকে রাশিয়ার অংশ বলে মন্তব্য করার পর আমেরিকার উদ্বেগ থেকে পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর ওয়াশিংটন বিরোধী অবস্থান স্পষ্ট হয়ে গেছে। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর পূর্ব ইউরোপের দেশগুলো প্রথমে ন্যাটো সামরিক জোটে এবং এরপর তারা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে পূর্ব ইউরোপের এই দেশগুলোর মতবিরোধের কারণে তারা গত দুই দশক ধরে যতটা সম্ভব যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ থেকে শুরু করে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পর্যন্ত যখন যে সরকারই ক্ষমতায় এসেছে, তারা পূর্ব ইউরোপের দেশগুলোর সমর্থনকে হিসাব করত, কেননা তাদের সমর্থন নিয়েই তারা ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর উপর জোর করে ওয়াশিংটনের নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আসছে। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। বুলগেরিয়া সরকার ক্রিমিয়াকে রাশিয়ার অংশ বলে স্বীকৃতি দেওয়া থেকে বোঝা যায় পূর্ব ইউরোপের দেশগুলো আমেরিকার রুশ বিরোধী অবস্থানকে সমর্থন করছে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দিতে আইনমন্ত্রীর কাছে আবেদন করেছেন আইনজীবীদের এক প্রতিনিধি দল। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেবার অনুমতি দিতে আইনমন্ত্রীর কাছে আবেদন করেছেন আইনজীবীদের একটি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে এই আবেদন জানান বিএনপিপন্থী আইনজীবীদের একটি প্রতিনিধি দল। এর আগে বিএনপির আরেকটি প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসনের কার্যালয়ে একই দাবিতে স্মারকলিপি দেন। এ সময় আইনজীবীরা খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান। তারা বলেন, এই বিষয়টি জাতীয় রাজনীতির দিক থেকে বিবেচনায় না নিয়ে সরকারের উচিত মানবিক দিক থেকে বিবেচনা করা। তবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,
যখন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হয় তখন কিন্তু ওনার পরিবারের যে আবেদন সেটাকে মানবিক দিক থেকেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছিলেন, এবং দেখার পরে তখন কোনো দাবি কিন্তু তুলতে হয় নাই, উনি নিজেই ওনাকে মুক্ত করেছিলেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মানবিকতার কমতি আমাদের নাই, আমরা মানবিকতা দেখাতে জানি, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো নিশ্চয়ই মানবিকতা দেখাতে জানেন। আমি যেটা মনে করি যে আজকেই এখন প্রিমেচিওর আমার আপনাদের সাথে যদি কিছু বলে দেই সেটা সঠিক হবে না,
তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানান। এছাড়া খালেদা জিয়াকে মানবিক কারণে বিনা শর্তে বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন দেশের 71 জন সাংস্কৃতিক ব্যক্তি। আজ মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে তারা এই অনুরোধ জানান। সাংস্কৃতিক ব্যক্তিগণ উল্লেখ করেন, অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। 73 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি এবং ফুসফুসের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। সুতরাং বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে তারা আশা করেন মাননীয় প্রধানমন্ত্রী সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সুচিকিৎসা করার অনুমতি দেবেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এটির সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন দর্পণ।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খমিনি 1979 সালে ইসলামী বিপ্লব বিজয়ের পর এক বছর যেতে না যেতেই ওই বছরই 26 নভেম্বর বিপ্লবী স্বেচ্ছাসেবী বাহিনী গঠনের নির্দেশ দিয়েছিলেন। প্রতিবছর ইরানে এই বাহিনী গঠনের দিবস পালিত হয় এবং ইরানের সর্বোচ্চ নেতা এই উপলক্ষে স্বেচ্ছাসেবী বাহিনীর গুরুত্ব তুলে ধরে ভাষণ দেন। আজকের অনুষ্ঠানে আমরা বিপ্লবী স্বেচ্ছাসেবী বাহিনীর গুরুত্ব নিয়ে সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। ইমাম খমিনি রহমতুল্লাহ আলাইহি এমন সময় বিপ্লবী স্বেচ্ছাসেবী বাহিনী গঠনের নির্দেশ দিয়েছিলেন যখন ওই সময়টিতে শত্রুদের অনুচর ও বিপ্লব বিরোধীরা বাইরের বৃহৎ শক্তিগুলোর সমর্থনে ইরানে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়। এমনকি ইরানকে খণ্ড বিখণ্ড করার জন্য তারা সশস্ত্র সন্ত্রাসী তাণ্ডব ও নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ইমাম খমিনি রহমতুল্লাহ আলাইহি যে কোনো ইস্যুতে সবসময় জনগণের উপর আস্থা রাখতেন। এবারও তিনি ইসলামী বিপ্লবের প্রতি হুমকি মোকাবেলার জন্য ময়দানে জনগণের সক্রিয় উপস্থিতির আহ্বান জানান এবং স্বেচ্ছাসেবী বাহিনী গঠনের নির্দেশ দেন। স্বেচ্ছাসেবী বাহিনী গঠনের বার্ষিকীতে দেয়া ভাষণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী বলেছেন, বঞ্চিত জনগোষ্ঠীর স্বেচ্ছাসেবী সংগঠনের বার্ষিকী এলে 8 বছর ধরে চলা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে মুজাহিদদের মহান আত্মত্যাগ ও বীরত্বের কথা মনে করিয়ে দেয়। ইসলামী মূল্যবোধ রক্ষার জন্য তারা পরিবার পরিজন সহ সর্বস্ব ত্যাগ স্বীকার করে। স্বেচ্ছাসেবী বাহিনী গঠনে ইমাম খমিনি রহমতুল্লাহ আলাইহির যুগান্তকারী পদক্ষেপ বিপ্লব রক্ষায় অসামান্য অবদান রাখে। এই বাহিনী গঠনের পর 10 মাসেরও কম সময়ের মধ্যে ইরাকের তৎকালীন সাদ্দাম সরকার ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক আগ্রাসন শুরু করে। পাশ্চাত্যের দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক আরব সরকারগুলোর উস্কানি ও তাদের সহযোগিতায় প্রেসিডেন্ট সাদ্দাম হামলা চালিয়ে ইরানের বেশ কিছু এলাকা দখল করে নেয়, যাতে ইসলামী বিপ্লবী সরকার ব্যবস্থার পতন ঘটানো যায় কিংবা দুর্বল করা যায়। কিন্তু ইরানের প্রতিরোধকামী যোদ্ধারা, বিশেষ করে স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যরা, শত্রুদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেন এবং এই যুদ্ধ 8 বছর স্থায়ী হয়। ইমাম খমিনি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পর বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী বিপ্লবের পতাকা ধরে রেখেছেন এবং তিনিও মহান আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রেখে ও প্রজ্ঞার সাথে দেশ পরিচালনা করছেন। স্বেচ্ছাসেবী বাহিনী তখনও সর্বোচ্চ নেতৃত্বের প্রতি অনুগত ছিল, এখনও তারা সর্বোচ্চ নেতার প্রতি অনুগত।
মোট কথা, স্বেচ্ছাসেবী বাহিনী মনে করে ইসলামী বিপ্লব ও এর সাফল্য রক্ষায় তাদের বিরাট দায়িত্ব রয়েছে এবং এ লক্ষ্যে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী বলেছেন, যতদিন স্বেচ্ছাসেবী বাহিনী থাকবে ততদিন শত্রুদের পক্ষ থেকে ইসলামী বিপ্লবী শাসন ব্যবস্থা কোনো রকম হুমকির সম্মুখীন হবে না। এই বাহিনী ইরানের অন্যতম একটি স্তম্ভ। তিনি বলেন, মরহুম ইমাম খমিনি আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে এবং জনগণের সেবায় যে বিপ্লবী স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করেছিলেন তা বর্তমানে বিরাট শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। যে কোনো দুর্যোগ মুহূর্তে তারা জনগণের সেবায় ঝাঁপিয়ে পড়ে। পরহেজগারী, আধ্যাত্মিকতা, নৈতিক মূল্যবোধ, জনগণকে সেবার মানসিকতা, বিপ্লবী চেতনা, সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য, পবিত্র আত্মা, সাধারণ জীবনযাপন, আত্মত্যাগ, দৃঢ়তা, যেকোনো অভিযানের জন্য সর্বদা প্রস্তুতি প্রভৃতি বৈশিষ্ট্য বা গুণাবলীর কারণেই বিপ্লবী স্বেচ্ছাসেবী বাহিনী আজ এতটা উচ্চ মর্যাদা লাভ করেছে।
বর্তমানে ইরানের লাখ লাখ মানুষ বিপ্লবী স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্য হয়ে ইরান এবং ইসলামী বিপ্লবের মূল্যবোধ রক্ষায় সাহসী ভূমিকা পালন করছে। তারা ইমানি বলে বলীয়ান হয়ে স্বেচ্ছাসেবী বাহিনীতে যোগ দিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইউসুফ খামেনেয়ী বলেছেন, সৌভাগ্যের বিষয় এটা যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ইরানের সর্বস্তরের মানুষ স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বানে ইতিবাচক সাড়া দেয়। ইরানের যে কোনো প্রান্তের শহর ও গ্রামের মানুষ, উপজাতি, ছাত্র, পেশাজীবী, কৃষক, শ্রমিক শ্রেণীর মানুষ বাসিজ বা বিপ্লবী স্বেচ্ছাসেবী বাহিনীকে সহযোগিতা করে। সর্বোচ্চ নেতা বাসিজ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা সাহসী যুবকরা দেশের যে প্রান্তেই থাকো না কেন, নিজেদের জ্ঞানের পরিধি বাড়াবে এবং আরও বেশি প্রজ্ঞাবান হওয়ার চেষ্টা করবে। তোমাদের ছোটখাটো পার্থিব বিষয় যেন নিজেদের প্রজ্ঞা ও দূরদৃষ্টির পথে বাধা হয়ে না দাঁড়ায়, যাতে তোমরা শত্রুকে ঠিকমতো চিনতে পারো। শত্রুদের বহুমুখী ফাঁদ রয়েছে, কেবল ওই জাতিই এসব ফাঁদ থেকে মুক্তি পেতে পারে যারা ধোঁকায় না পড়ে।
ইরানের বিপ্লবী স্বেচ্ছাসেবী বাহিনীর কর্মীদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে একাগ্রচিত্ততা ও নিজেদেরকে জাহির না করা। তারা কেবলমাত্র আল্লাহর জন্যই কাজ করে এবং ইসলাম, বিপ্লব কিংবা জনগণের সেবার বিনিময়ে তারা পুরস্কার কিংবা কোনো পার্থিব লাভের আশা করে না। এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা তার এক ভাষণে বলেছেন, সর্বোৎকৃষ্ট ইমানদার জনসমাজ যদি কোনো স্বার্থ ছাড়াই বা কোনো লাভের চিন্তা না করেই সামরিক সহ দেশের যে কোনো প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ে, তাহলে তা খুবই গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ নেতা বঞ্চিতদের স্বেচ্ছাসেবী এ সংগঠনের সদস্যদেরকে সবচেয়ে পবিত্র ও আত্মত্যাগী হিসেবে অভিহিত করে বলেছেন, এমন নয় যে আমাদের সেনাবাহিনী রয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC রয়েছে এবং সেই সঙ্গে বাসিজ বা বিপ্লবী স্বেচ্ছাসেবী বাহিনীও রয়েছে। আসলে বাসিজ হচ্ছে আমাদের জাতীয় ভিত্তি। তারা পড়াশোনার পাশাপাশি যুদ্ধ সহ দেশের যে কোনো জরুরি প্রয়োজনে ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত।
সমর্পিতরা মনে করেন, বিশ্বের যে কোনো দেশের স্বেচ্ছাসেবী বাহিনী হচ্ছে সবচেয়ে সুশৃঙ্খল, ত্যাগী ও কর্মঠ একটি সংগঠন। তাই ইরানের সর্বোচ্চ নেতা স্বেচ্ছাসেবী বাহিনীর কর্মীদেরকে ভার্চুয়াল জগতেও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন। অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গেও তাদের পরিচয় থাকা উচিত উল্লেখ করে তিনি আরও বলেছেন, তাদেরকে অবশ্যই জ্ঞান ও বিজ্ঞান ও প্রযুক্তিতে অন্য সবার চেয়ে এগিয়ে থাকতে হবে।
তো শ্রোতা বন্ধুরা, ইরানের বিপ্লবী স্বেচ্ছাসেবী বাহিনীর গুরুত্ব এবং দেশ ও ইসলামী বিপ্লবের মর্যাদা রক্ষায় তাদের ভূমিকা সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দৃষ্টিভঙ্গি নিয়ে বিশেষ আলোচনাটি শুনলেন।
তো দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, স্মারকলিপি পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে বললেন আইনমন্ত্রী। দৈনিক প্রথম আলো, আগামী বছর থেকে দেশেই টিকা উৎপাদন করতে পারব, বললেন সালমান এফ রহমান, দৈনিক মানব জমিন। খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গ, স্বাস্থ্য না রাজনীতি, খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী, দৈনিক সমকাল। ইরান নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র, দৈনিক যুগান্তর। আইডিই এর প্রতিবেদন, বাংলাদেশের শাসন ব্যবস্থার উপাধি হাইব্রিড কর্তৃত্ববাদী, দৈনিক কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, ভোটের মুখে পাঞ্জাবে কেজরিওয়ালের হাতে মমতার লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্য নারী ক্ষমতায়ন, দৈনিক আনন্দবাজার পত্রিকা। বাজপেয়ী আডবাণি ঘনিষ্ঠ সুধীন্দ্র কুলকার্ণি তৃণমূলে মমতার সঙ্গে সাক্ষাতের পরেই বাড়ল জল্পনা, দৈনিক সংবাদ প্রতিদিন। পুরভোটে হিংসা রুখতে কী ব্যবস্থা নিচ্ছে ত্রিপুরা সরকার, জানতে চাইল সুপ্রিম কোর্ট, দৈনিক আজকাল। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছে। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছে। জনাব সিরাজুল ইসলাম, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বিএনপি পন্থী 15 আইনজীবী, আপনার কি মনে হয় যে এতে কোনো সুরাহ হবে?
আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য সরকারের কাছে বিভিন্ন সময় আবেদন জানিয়ে দলের নেতারা যে বক্তব্য দিয়েছেন, আমি মনে করি সমস্ত বক্তব্যের ফলাফল এক জায়গায় এসে গেছে, এবং সেটি হচ্ছে সম্প্রতি লন্ডন থেকে ফিরে প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন পরিষ্কারভাবে যে খালেদা জিয়াকে বাসায় থাকতে দেওয়া হচ্ছে সেটাই কি অনেক বেশি নয়। এই কথার ভেতরেই আমি মনে করি আওয়ামী লীগের বা সরকারের সিদ্ধান্ত নিহিত। এখন আইনমন্ত্রীর সঙ্গে বিএনপির 15 জন আইনজীবী বৈঠক করবেন, সেটি রাজনৈতিক প্রক্রিয়া এবং এক ধরনের ফর্মালিটি হয়তোবা। আমি মনে করি বিএনপির পক্ষ থেকে এরকম নানা উদ্যোগ, নানা পদক্ষেপ, নানা প্রক্রিয়া, তৎপরতা চলতে পারে, কিন্তু এই বৈঠকে খুব লাভ হবে আমার তেমনটি মনে হচ্ছে না। কারণ আওয়ামী লীগের বা সরকারের যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত প্রধানত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেই এসে থাকে। তো উনি যখন বেগম খালেদা জিয়ার ব্যাপারে এই ধরনের বক্তব্য দিয়েছেন, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নতুন করে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমার মনে হয় না। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিদ্ধান্ত পরিবর্তন করেন বা খালেদা জিয়ার মানবিক দিকটি বিবেচনা করেন এবং দেশের মানুষের অনুভূতিকে তিনি বিবেচনায় নেন, তবেই কিনা তার সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। এছাড়া আমার মনে হয় না যে বিএনপির আইনজীবীদের সাথে আইনমন্ত্রীর বৈঠকের কারণে কোনো ইতিবাচক ফলাফল আসবে।
আইএইএ যেন কিছু দেশের রাজনৈতিক লক্ষ্য হাসিলের হাতিয়ার না হয়, ইরান কেন এ কথা বলছে?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে উদ্দেশ্য করে যে বক্তব্য দেওয়া হয়েছে সেই বক্তব্যটির অন্তর্নিহিত তাৎপর্য বা আসল অর্থ যেটি, সেটি হচ্ছে যে এই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ সহ আন্তর্জাতিক যত বড় বড় প্রতিষ্ঠান সংস্থা রয়েছে জাতিসংঘ তার ভেতরে, এই সমস্ত প্রতিষ্ঠান বা সংস্থা আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের দোসর হিসেবে কাজ করে থাকে। প্রধানত বেশিরভাগ ক্ষেত্রে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো যা বলে এই সমস্ত সংস্থা তাই করে, এবং এই সমস্ত সংস্থার মূল নিয়ন্ত্রণ কিন্তু আমেরিকা এবং তাদের মিত্রদের হাতে। ফলে আমেরিকা যা ইচ্ছা করে সেই ইচ্ছা অনুযায়ী এই সমস্ত সংস্থা কাজ করতে বাধ্য, বেশিরভাগ সময় সেই ধরনের কাজ করে থাকে। এবং এই বিষয়টি ইরানের খুব ভালো করে জানা আছে, কারণ আমেরিকার একতরফা এবং স্বৈরাচারমূলক নিবর্তনের প্রচণ্ড রকমের শিকার হচ্ছে ইরান, এবং দশকের পর দশক এই অবস্থা চলেছে। অতএব ইরানের খুব ভালো করে জানা আছে যে কোন কোন আন্তর্জাতিক সংস্থা আমেরিকার বা পশ্চিমাদের হাতের ক্লিনক হিসেবে বা পুতুল হিসেবে বা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। এই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এরই একটা। সেই কারণে ইরান এই আহ্বান জানিয়েছে যে তারা যেন কোনো দেশের রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়। যে সমস্ত দেশ আমেরিকার নির্দেশনা তাদের চাওয়া পাওয়া পূরণ করতে বা শুনে কাজ না করতে প্রস্তুত, সেই সমস্ত দেশের বিরুদ্ধে এইরকম আন্তর্জাতিক সংস্থাগুলোকে আমেরিকা ব্যবহার করে। এই কারণে ইরান নতুন করে এই আহ্বান জানিয়েছে যে আইএইএ যেন কোনো দেশের রাজনৈতিক লক্ষ্য পূরণের হাতিয়ার হিসেবে কাজ না করে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, পাঞ্জাবে ক্ষমতায় এলে মমতার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প আনবে আপ। মঙ্গলবার এমনটাই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী বছর ফেব্রুয়ারি মাসে পাঞ্জাব বিধানসভার নির্বাচন, সেই ভোটের আগে পাঞ্জাব সফরে এসে নারী ক্ষমতায় নিয়ে একাধিক কথা বলেন তিনি। বক্তৃতায় অরবিন্দ বলেন, যদি পাঞ্জাবে আম আদমি পার্টি সরকার গঠন করতে পারে তাহলে পাঞ্জাবের 18 ঊর্ধ্ব প্রত্যেক মহিলা মাসে 1,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তিনি আরো বলেন, একটি পরিবারের যদি তিনজন মহিলা সদস্য থাকেন তাহলে তিনজনের অ্যাকাউন্টে আলাদা আলাদা করে 1,000 টাকা দেওয়া হবে। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, পৌরভোটের আগে সরগরম ত্রিপুরা। তৃণমূলের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ত্রিপুরায় হিংসা রুখতে রাজ্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। নির্বাচনের দিন থেকে ফল প্রকাশ পর্যন্ত নিরাপত্তার কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে ত্রিপুরার ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরায় পৌরভোটের দায়িত্বে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে তাও জানতে চাওয়া হয়েছে। এদিন আদালতে তৃণমূলের আইনজীবী বলেছেন, রাজনৈতিক কর্মী এবং তাদের বাড়ির মহিলা শিশুদের ঘর থেকে বের করে এনে মারা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেখানে কিভাবে মানুষ ভোট দিতে বাড়ি থেকে বের হবেন। 17টি হিংসার ঘটনা, কাউকে গ্রেফতার করা হয়নি। প্রসঙ্গত, এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। এদিকে গত 2-3 দিন ধরে একাধিকবার রণক্ষেত্রের চেহারা নিয়েছে ত্রিপুরা। দৈনিক সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে বলা হয়েছে, এবার কি তৃণমূলের পথে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানী, নীতিন গড়করি, ঘনিষ্ঠ সুধীন্দ্র কুলকার্ণি। মঙ্গলবার দিল্লিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাতের পরেই বেড়েছে জল্পনা, যদিও এ প্রসঙ্গে তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি। আর সুধীন্দ্র কুলকার্ণির প্রতিক্রিয়া, এই সাক্ষাতের অর্থ আপনারাই বুঝে নিন। দিল্লির ওয়াকিব হাল মহল বলছে, রাজনৈতিক কৌশলের এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিকে জল্পনা সত্যি করে এদিন তৃণমূলে যোগ দিলেন জেডিইউর প্রাক্তন সাংসদ পবন ভার্মা। দলবদলের পরে তিনি জানালেন, দলনেত্রী যে দায়িত্ব দেবেন তাই পালন করব, 2024 সালে দিদি দিল্লির ক্ষমতা সামলাতেই পারেন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে রয়েছে গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশ্চা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আজকের আসরে আমরা শুনব মজার একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল, ইঁদুর বেড়ালের সক্ষতা মুদির বাজলো 12টা। মুদি মানে ব্যবসায়ী, মুদি দোকানদার। এক মুদির দোকানে দুষ্টু ইঁদুরেরা বাসা বেঁধেছিল। রাতে মুদি বাড়িতে গেলে ইঁদুরেরা দোকানে আনন্দ উৎসব শুরু করে দিত। চাল, ডাল, গম, আটা ইত্যাদি হেন কোনো জিনিস বাকি থাকত না যেখানে ইঁদুরেরা হামলা করত না।
বেচারা মোদি ইঁদুর মারার যত ফাঁদি পাতল কাজ হলো না। এক দুটি ইঁদুর মরে তো এক ডজন নতুন জন্ম নেয়। অবশেষে বন্ধুদের পরামর্শে মোদি একটা মোটা তাজা বেড়াল নিয়ে এলো দোকানে। দিনের বেলা বেড়ালকে ভালো করে মাংস, পনির, তেলে ভাজা রুটি ইত্যাদি খেতে দিত, আর রাতে সে তার তীক্ষ্ণ চোখ দিয়ে চারপাশে তাকাত। ইঁদুরের মাথা দেখা মাত্রই বেড়াল আক্রমণ করে কাজ সারা করে ফেলত। সুতরাং বেড়ালের উপস্থিতিতে ইঁদুরেরা আর আগের মতো দোকানের ভেতর ভোজন উৎসব করার সুযোগ পেল না। এই পরিস্থিতিতে মোদি খুব খুশি হল, কিন্তু ইঁদুরেরা পড়ে গেল বিপাকে। অবশেষে তারা কি করল সেই গল্প শুনব একটু মিউজিকের পর। আপনারা সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
বেড়াল মোদির উপর সন্তুষ্ট, কারণ সে তাকে দিনের বেলা দারুণ খাওয়া দাওয়া করায়, তাকে ভালোভাবে বিশ্রাম নিতে দেয়। সেও রাতের বেলা ইঁদুর মেরে দোকানদারকে ক্ষতির হাত থেকে রক্ষা করছে। এভাবে যাচ্ছিল দিন, কিন্তু একটি চতুর ইঁদুর বেড়ালের ঘুমানোর সুযোগ কাজে লাগাত। সে নিজে যেমন খাবার খেত, অন্যদের জন্য খাবার চুরি করে নিয়ে যেত। মোদি বেড়ালের কাজে সন্তুষ্ট হলেও ব্যাপারটা টের পেল। মনে মনে ভাবল, দিনের বেলা বিড়ালকে কম খাবার দেবে যাতে সে রাতে ক্ষুধার্ত থাকে, তাহলে ক্ষুধা মেটানোর জন্য বেড়াল আরো বেশি ইঁদুর শিকার করবে। মোদির এই কল্পনা এক বা দুই সপ্তাহ ভালোই কাজে দিল।
নাদুস নুদুস বেড়ালটি ধীরে ধীরে পাতলা হয়ে যেতে লাগলো। ক্ষুধা মেটাতে তাই বেড়াল রাতে আরো ইঁদুর শিকার করতে লাগলো। ইঁদুরের আক্রমণ স্বাভাবিকভাবেই কমে গেল। মোদি তার বুদ্ধি কাজে দিয়েছে ভেবে খুব খুশি হল, কিন্তু বেড়াল আর আগের মতো খুশি না, মোদির উপরও সন্তুষ্ট না। বেড়াল তেলযুক্ত খাবার দাবার এবং মাংস খেতে চাইল, কিন্তু তা এখন আর সে পাচ্ছে না। সে ভাবল মোদি তাকে এখন আর আগের মতো মোটেও পাত্তা দিচ্ছে না। এদিকে ইঁদুরেরা মোদি এবং বেড়ালের গতিবিধি সব গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। মাঝে মাঝে তারা পরামর্শ করে। এভাবে পরামর্শের ভিত্তিতে তারা একটা পরিকল্পনা আঁটল। পরিকল্পনাটা কি তা শুনব মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। ইঁদুরেরা পরিকল্পনা গ্রহণ করল ঠিকই, কিন্তু তা বাস্তবায়ন করা যায় কিভাবে সে ব্যাপারে চিন্তা ভাবনা করতে লাগলো। অবশেষে একটি চতুর ইঁদুরকে তারা বেছে নিল। চালাক ইঁদুরটি অত্যন্ত সতর্কতার সাথে চাল, মটর শুঁটি ইত্যাদির থলে থেকে মাথা বের করে বিড়ালকে বলল, আমাকে আক্রমণ করার আগে এক মিনিটের জন্য আমার কথাটি শুনো। আমি আমার পালানোর পথ ঠিক করেই রেখেছি, সুতরাং আপনি চাইলেই হুট করে আমাকে শিকার করতে পারবেন না। আপনি যদি আমার কথাটা শোনেন তাহলে তা আপনার জন্য মঙ্গল বয়ে আনবে।
বেড়াল শুরুতে ইঁদুরকে আক্রমণ করারই সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তার কথা শোনার পর সামান্য ভাবল এবং মনে মনে বলল, দেখি না কি বলে ইঁদুর। ইঁদুরকে বলল, কি বলতে চাও বলো। ইঁদুর বলল, আপনি এই দোকানে আসার পর থেকে আমরা না খেয়ে মরতে বসেছি। বেড়াল বলল, তোমরা কি অন্য কিছু আশা করেছিলে? আমি বেড়াল আর তোমরা তো ইঁদুর। ইঁদুর বলল, তার ঠিক, কিন্তু একটু ভেবে দেখুন, মোদি একজন মানুষ আর আমরা পশু, আমরা সুখে দুঃখে একসাথে থাকতে পারি। বেড়াল ভাবল ইঁদুর তাকে অপমান অপমান করছে, তার ব্যক্তিত্বে আঘাত করছে। সুতরাং সে ইঁদুরটিকে ধরতে উদ্যত হল। অমনি ইঁদুর ব্যাগের কাছে পালিয়ে গিয়ে বলল, চিন্তা করে দেখুন, মোদি আপনাকে এত কম খাবার দিচ্ছে যে কদিন পর আপনি ইঁদুর শিকার করার শক্তিও হারাবেন। বাকি গল্প শুনবো একটু মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন আশা করি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। ইন্দুরের কথাটা বেড়ালের মনে ধরল, একটু নরম হয়ে তাই বলল, কি বলতে চাস খুলে বল। ইন্দুর এবার খানিক এগিয়ে এসে বলল, নিশ্চয়ই আপনারও ইচ্ছে করে মুদিখানার মজার মজার জিনিসগুলোতে আঁচড় বসাতে। বহুদিন আপনি পনির তেল এসব খাননি, তাই বলছিলাম কি, আপনি যদি প্রতি রাতে আধা ঘন্টার জন্য ঘুমাতে চান তাহলে আমরা আমাদের কাজ সেরে ফেলতে পারি এবং আপনার পছন্দ মতো খাবারগুলো আপনাকে সরবরাহ করতে পারি। ইন্দুর ছাড়া অন্যান্য মজাদার খাবার খেতে মন চাচ্ছিল বেড়ালের, তাই মনে মনে বলল, ঠিক আছে ঠিক আছে, আজ রাতে পরীক্ষা হয়ে যাক। এই বলে বেড়াল বলল, আমি আজ রাতে এমনিতেও খুবই ক্লান্ত, আমি রেস্ট নিচ্ছি, তোমরা যা খুশি তাই করো।
ইঁদুর বুঝে ফেলল বেড়াল পটে গেছে, তার প্রস্তাবে রাজি হয়ে গেছে। সে গর্তে ফিরে গিয়ে সবাইকে জানালো বিষয়টা। সেই রাতে ইঁদুরেরা সতর্কতার সাথে তাদের অভিযান চালালো এবং তাদের চাহিদা মিটিয়ে বেড়ালের জন্য কিছু রেখে গেল। ইঁদুরেরা চলে যাবার পর বেড়াল তার জন্য ইঁদুরদের রেখে যাওয়া খাবার মজা করে খেলো, তারপর মাথার নিচে হাত রেখে আরামে ঘুমিয়ে পড়ল। ইঁদুর এবং বিড়াল উভয়ই তাদের সখ্যতায় এবং পারস্পরিক সহযোগিতায় ব্যাপক খুশি হল। কিন্তু বেচারা মুদি বুঝতেই পারল না তার বেড়াই খেত খাচ্ছে। ইঁদুর বিড়ালের এই সখ্যতার গল্প সবার মুখে মুখে চর্বিত হতে লাগলো। তারপর থেকে যখনই কোথাও দুই শত্রুর সংহতিতে তৃতীয় পক্ষ ক্ষতিগ্রস্ত হতো তখনই মানুষ বলত ইঁদুর বিড়ালের সখ্যতা মুদির বাজলো ১২টা।
তো শ্রোতা বন্ধুরা, আসরের সময় ফুরিয়ে এসেছে, আজকের প্রবাদের গল্প এখানেই গুটিয়ে নিচ্ছি। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসর।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। আমেরিকাকে বাস্তবতা মেনে নিয়ে পরমাণু সমঝোতার সমস্ত শর্ত পূরণ করতে বলেছে ইরান। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৌদিতে অস্ত্র পাঠাচ্ছে ইতালি, জানিয়েছে দেশটির সম্মিলিত শ্রমিক ইউনিয়ন। বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে ৭১ জন সাংস্কৃতিক ব্যক্তির বিবৃতি, আইনজীবীদের স্মারকলিপি এবং আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে গোটা বিশ্ব, পাকিস্তানি পত্রিকার দাবি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.
Oh,